নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান এখনই সময়। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক তাআলার দয়া, আলহামদুলিল্লাহ প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, নেকির দাওয়াত দেওয়ার আমরা চেষ্টা করি। আজকেও একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। মোবাল্লিগ দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, তাদের থেকে আমরা আলোচনা শুনব। আর আজকে ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন, কালাম শুনব। আমাদের কালাম শোনাবে হামদে বারী তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর ১০ বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের বিষয় আপনাদেরকে জানাবো, বিষয় জানিয়েই আমরা কালাম শুনতে যাব ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় খুবই চমৎকার একটি বিষয় আমরা নিয়েছি, আল্লাহ চায়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুনি তবে উপকার আর উপকারিতাই রয়েছে এর মধ্যে। আজকের বিষয় মীমাংসার উপকারিতা। যেহেতু আমরা সামাজিক জীব, মানুষ, সমাজে বসবাস করতে হয়, আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি আছে, পরিবার পরিজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সেখানে ঝগড়া, ফেতনা, মন কালাকালি, তর্ক হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আমি না করলে আরেকজন তো করবে, আরেকজন না করলে আমি তো করব। হ্যাঁ, মানুষ যে সবাই এক হবে, এক রকমের হবে সেটা নয়। তো আর এই সামাজিক জীবের ভুল হতে পারে, হবে এটাই। আর এর মীমাংসা করাটা এটা অনেক বড় এক উপকারিতা এবং অনেক বড় এক ফজিলতের কথা এবং কাজ, যারা এই মীমাংসার কথাটা চিন্তা করে সবসময়। আজকে আমরা অনুষ্ঠানে আলোচনা করব মীমাংসার উপকারিতা নিয়ে ইনশাআল্লাহ তাবারকতালা। আমাদের মধ্যে যদি এমন কিছু হয়ে থাকে, থেকে থাকে, তবে আজকের প্রোগ্রাম থেকে আলোচনা শুনে আশা রাখি ইনশাআল্লাহ তাবারকতালা ওই সকল অসুবিধাগুলো দূর হয়ে যাবে এবং মীমাংসা করার এক মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হবে। মোবাইলে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি ভাই আমাদের সাথে আছেন, আর একদিকে আমাদের এহসান কাদেরী ভাইও আছেন, আর আমাদের নূর হোসেন ভাইও আমাদের সাথে আজকে উপস্থিত আছেন। ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ এক এক মোবাল্লিক থেকে আজকে গুরুত্বপূর্ণ কথা মীমাংসার উপকারিতা নিয়ে আমরা শুনব। চলুন, আমরা অনেকদিন পরে ফয়জুর রহমান ভাইকে স্টুডিওতে পাইছি। ইচ্ছা তো করে পুরো কালাম, পুরো পুরো অনুষ্ঠানই ফয়জুর রহমান ভাইকে দিয়ে চালাই, কিন্তু সেই অপশন পাবো না, যেহেতু টপিকও আছে, আলোচনাও করতে হবে। শুরুতে আমরা হামদে বারী তাআলা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনায় আমরা ফিরবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন, কালাম শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। প্রথমে আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে কালাম পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে কালাম শ্রবণ করার চেষ্টা করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ দীন হক কে রহবর, তুম পর সালাম হরদম, মেরে শফীয়ে মহশর, তুম পর সালাম হরদম। দুনিয়া আখিরত মে জব মে রহু সালামত, প্যারে পড়ু না কিউ কর, তুম পর সালাম হরদম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু
ইলাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহ ইল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন ও মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন ও মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে সকলের তোমার সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবি শুষ্ক ভেজা জিনিসের তসবি শুষ্ক ভেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকিরে প্রতিটি ফুল ও ফলের জিকিরে প্রতিটি ফুল ও ফলের ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে সবার প্রতি দৃষ্টি রহমতের সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ক্ষমা করো আত্তারেকে মাওলা দোহাই নবীর ওহে খোদা ক্ষমা করো মোদেরকে মাওলা দোহাই নবীর ওহে খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের যেহেতু বিষয় দর্শক শ্রোতা আমরা নিয়েছি মীমাংসার উপকারিতা, আর স্টুডিওতে আমাদের সাথে নূর হোসেন ভাই আছেন। শুরু করতে চাই নূর হোসেন ভাই থেকে, আপনারা অনুমতি দেন নূর হোসেন ভাই থেকে শুরু করবো আলোচনা আজকের। নূর হোসেন ভাই কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করে নিক। আজকের বিষয় অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, মীমাংসা করার উপকারিতা। সামনে ঈদের ঈদ আসছে, মাহে রমজান আমাদের মাঝে এক মহান মাস, এক নিয়ামতের মাস, ফজিলতের মাস, আর সামনে আসছে ঈদ। হ্যাঁ,
খুব সুন্দর,
খুব সুন্দর একটা সময় আমাদের মাঝে।
জি,
এই দিনগুলোতেও ক্ষমা করার, মীমাংসা করার মন মানসিকতা ইচ্ছা আমাদের মধ্যে থাকে না। আল্লাহ চায় আজকের অনুষ্ঠানের আলোচনা থেকে এমন যাদের মধ্যে রয়েছে সম্পর্ক ছিন্ন হওয়ার কাছাকাছি, আশা রাখি আমরা মীমাংসা করে নিব ইনশা আল্লাহ তাবারাকতালা। কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যিকার অর্থে আমাদের প্রাকৃতিকভাবেই আমাদের জীবনে চলার পথে আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী,
জি,
আমাদের কর্মস্থল, প্রত্যেকটি জায়গায় যদি আমরা দেখি, বেশিরভাগ সময় আমাদের মতের অনৈক্যতা সৃষ্টি হয়, মতের অমিল হয়। একটা সময় দেখা যায় ওই মতের অমিলটা আমাদের অনেক সময় বিবাদে গিয়ে সৃষ্টি হয়, অনেক সময় ছোট্ট তুচ্ছ বিষয়গুলো ওগুলো ঝগড়াতে গিয়ে পরিণত হয়। তো এখন সর্বশেষ দেখা যায় যে তাদের মধ্যে সম্পর্ক অনেক সময় ছিন্ন হয়ে যায়।
জি,
তো যদি আমি মোরাল অফ দ্য স্টোরি বলি, এখন আমার একটা ইগো আছে, আমি আমার ইগোর কারণে আমি তার সাথে এটাকে মীমাংসা করব না।
হুম,
একজন মুসলমান হিসেবে যখন আমি আল্লাহ পাকের হুকুমকে দেখব এবং মীমাংসার বিষয়টি আমি এর ফজিলত এবং গুরুত্বকে জানব, তখন একজন মুসলমান হিসেবে আমার অন্তর অবশ্যই সেদিকে ধাবিত হবে। তো ইসলাম এই পর্যায়ে গিয়ে কী বলে আমাদেরকে? ইসলাম আলহামদুলিল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকটা বিষয় আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো ঠিক এই জায়গাটা এসে যখন আমরা দেখব আমাদের একে অপরের যখন বিবাদ সৃষ্টি হবে, মতানৈক্যতা সৃষ্টি হবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তখন আমাদেরকে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় তোমরা পুনরায় নিজেদের মধ্যে মীমাংসা করে সম্পর্ককে তোমরা আবার মজবুত করে নাও। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের শিক্ষা। তো মীমাংসা আমরা তখনই করব, আমাদের অন্তর ইচ্ছা আসবে, আমাদের ইগোকে, আমাদের নফসকে আমরা দমন করতে পারবো এবং আমরা সম্মানের সাথে আলহামদুলিল্লাহ আমাদের মানুষের কাছে আমরা নিজেকে প্রেজেন্ট করতে পারবো তখন যখন আমরা ফজিলত বিষয়ে অবগত হব। দেখুন, আমরা ফজিলতকে কেন প্রাধান্য দিব, এজন্যই দিব কেননা আমার আপনার এই অস্থায়ী দুনিয়া থেকে গিয়ে আমাকে চিরস্থায়ী দুনিয়াতে গিয়ে আমাকে আল্লাহ তাআলার দরবারে সম্মুখীন হতে হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে সেইখানে সেদিন প্রতিদান হবে, ভালো এবং মন্দ কাজের প্রতিদান হবে। তো মীমাংসা করার কারণে আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দিবে সওয়াব, এটার প্রতিদান দিবে আল্লাহ তাআলা আমাকে জান্নাত, তো আমি কেন মীমাংসা করব না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করেছেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলের জীবন, পুরো টোটাল জীবন ব্যবস্থার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কীভাবে মীমাংসা করতে হবে ওই বিষয়টিকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা হুজরাতের 9 নম্বর আয়াতের মধ্যে একেবারে প্রথম অংশের যদি অনুবাদ দেখি কানজুল ইমান থেকে, এবং যদি মুসলমানদের দুইটি দল পরস্পর যুদ্ধ করে তবে তাদের মধ্যে সন্ধি করাও। এই আয়াতে মুবারকার যদি আমরা তাফসিরের দিকে তাকাই, খাজানুল ইরফানের মধ্যে এসেছে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ রাসূল একটি লম্বা কান বিশিষ্ট একটি পশুকে বাহন বানিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে পথিমধ্যে আনসার সাহাবিগণ তাদের একটা মজলিস ওইখানে অবস্থান করছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পশুকে সেইখানে রেখে তাদের ওইখানে যাত্রা বিরতি করলেন। তো ঘটনার সারাংশ বলছি আমি। ওই অবস্থায় ওই পশুটির কিতাবের মধ্যে এসেছে, সেটা গর্দব ছিল, গাদা ছিল। তো ওই গাদাটি যাত্রা বিরতির সময় সেখানে প্রস্রাব করে দেয়। তো ওই আনসারি সাহাবিদের মজলিসের মধ্যে একজন মুনাফিকও ছিল, ইবনে উবাই। এই মুনাফিক ওই পরিস্থিতিতে, মুনাফিক তো তার মধ্যে তো ইশকে রাসুল নেই, তো তিনি কি করলেন, নাককে চেপে ধরলেন। এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। অপরদিকে আশিকে রাসুলের পরিচয় ছিলেন আবদুল্লাহ ইবনে রওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক ওই মুনাফিকের এই কার্যক্রম দেখে আশিকে রাসুল সাহাবি তিনি বললেন, হে দুর্ভাগা, আল্লাহর রাসুলের গর্দবের প্রস্রাব তোর যে মেশক আছে, সুগন্ধি আছে, তার চেয়েও উত্তম। যখন এই কথা বলে, এটা তো আশিক রাসুলের পরিচয় না? আরে আশিক রাসুল আমার নবীর হার হার আদা প্রত্যেকটা বিষয় তার ইশকের অন্তর দিয়ে, চোখের ভালোবাসার দৃষ্টি দিয়ে সে দেখে। মুনাফিক কখনো সেটা দেখবে না। সাহাবায়ে কেরাম আজকে আসে না, প্রশ্ন আসে আমাদের মধ্যে যে এটা কেন করবো, এটা কেন করবো, এটা কি সাহাবিরা করেছে কিনা। আরে এমন অনেক ঘটনা আছে যেটা সাব্যস্ত না, যেটা মুস্তাহাব না, যেটা ফরজ না, ওয়াজিব না, সাহাবায়ে কেরাম ওটা করেছেন ইশকের খাতির। সেটা ছিল তাদের অন্তরে আমার নবীর ভালোবাসা। তো ঠিক আশিক রাসুল আবদুল্লাহ ইবনে রওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাটাই বললেন। তো তিনি তো বলেছেন ইশকের দোহাই দিয়ে কথাটা, না তো মুনাফিকের এটা ভালো লাগে নাই, তার গায়ে গিয়ে বিঁধেছে কথাটা। তো এক সময় গিয়ে আল্লাহ রাসুল ওই সময় আনসারি সাহাবীদের থেকে তিনি চলে গিয়েছিলেন, ওই প্রেক্ষাপট তিনি দেখেননি। এর মধ্যে কি হলো, উভয়ের মধ্যে সেখানে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেল, কথা কাটাকাটি এক পর্যায়ে গিয়ে হাতাহাতি পর্যন্ত হয়ে গেল। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মোবারকে যখন এই ঘটনা পৌঁছলো, হুজুর সাল্লাম সেখানে আবার তাশরিফ নিয়ে আসলেন। আল্লাহ রাসুল কি করলেন, আমাদের জন্য শিক্ষা দিলেন, উভয়কে মীমাংসা করিয়ে সমঝোতা করে দিলেন।
আল্লাহ
আমাদেরকে এটা শিক্ষা দেন। দেখেন এখানে যদি আল্লাহ রাসুল কি করলেন, পক্ষপাতিত্ব করেছেন যে না আমার আব্দুল্লাহ ইবনে রাওয়া তো আমার পক্ষ হয়ে কথা বলেছে, না আল্লাহ রাসুল চায় না কোনো মুসলমানের মধ্যে, কোনো মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হোক, কারণ এটার কোনো উত্তম অবস্থা না হয়, এটার অবস্থা ভবিষ্যতে গিয়ে খারাপ হয়। আলহামদুলিল্লাহ আমাদের নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই পর্যায়ে যদি কোনো মুসলমানের মধ্যে, যদি কোনো মানুষের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, মতনৈক্যতার সৃষ্টি হয়, তখন আমাদের উচিত হবে মুসলমান হিসেবে, আশিকে রাসুল হিসেবে তাদেরকে মীমাংসা করিয়ে দেওয়া।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা, একজন মুমিনের যে খাসলাত আছে বা মুমিনের যে উপমাগুলো আছে, মুমিনের যে বৈশিষ্ট্যগুলো আছে, তার মধ্যে ঝগড়া লাগার পরে, তর্ক হওয়ার পরে সেটাকে কেন্দ্র করে সম্পর্ক ছিন্ন করা, এটা কোনো মুমিনের আলামত
হতে পারে না। কিন্তু আফসোসের বিষয় জাকির ভাই, আজকে যদি দেখেন আপনি প্র্যাকটিক্যাল, আজকে আমাদের সমাজের মধ্যে কি হচ্ছে, তুচ্ছ তুচ্ছ বিষয়গুলো নিয়ে এগুলি হচ্ছে।
এমনটাই,
আমি তাকে দাওয়াত দিয়েছি রমজানের ইফতারে, অথবা আমার বিয়াই হয়, মেয়ের বাবা আমার বিয়াই, তো ছেলের বাবা তার তো একটু মাশাল্লাহ দাপটটা বেশি আছে আর কি, যদি আমরা দেখি আমাদের সমাজের প্রচলন যেটা আর কি, তো সে তার দাওয়াতকে গ্রহণ করেনি, হয়তো বা কোনো কারণবশত সে আসতে পারেনি, এখানে কি হচ্ছে, সে সেখানে বিবাদ সৃষ্টি করছে, এই তুচ্ছ ঘটনা নিয়ে সম্পর্ককে ছিন্ন করে দিচ্ছে। এক পর্যায়ে সে তার দাওয়াত পরবর্তীতে সে কবুল করছে না, কারণ আমি তার দাওয়াতে যাবো, সে তো আমার দাওয়াতকে কবুল করেনি। ছোট্ট বিষয় কিন্তু ছিল,
ছোট ছোট বিষয়গুলো নিয়েই এমনটা হয়। আমি একবার আমার নিজেকে আমি চেক করি যে আসলে মুমিনের মধ্যে যে গুণাবলী থাকে, এই গুণাবলীটা কিন্তু ওই মুমিনের মধ্যে নেই যে ঝগড়া লাগবে, তর্ক হবে, কথা কাটাকাটি হবে আর সম্পর্ক ছিন্ন করবে। তবে আমি নিজেকে চেক করি আমি কোন পর্যায়ের মুমিন আছে। আমাদের সাথে এহসান ভাই আছে, এহসান ভাইদেরও কিছু শুনি আলোচনা, এরপরে দর্শকের কলের দিকে যাব। মিরাজ ভাই আমাদের সাথে আছে, মিরাজ ভাইকেও সাথে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। জি এহসান ভাই,
বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর একটি আলোচনা হচ্ছে মাশাআল্লাহ নূর হোসেন ভাই করেছেন। আজকের বিষয়টা খুব শিক্ষণীয় বর্তমান এই যুগের জন্য, সিচুয়েশনের জন্য। তো এটা খুবই একটি ফজিলতপূর্ণ একটি আমল, ইবাদত বলা যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অন্যান্য, আমরা আসলে ইবাদত বলতে কী বুঝি আগে এটা আমরা জেনে নেই, যে সাধারণভাবে একটা মানুষ ইবাদত বলতে ওইটাকে আমরা বুঝে থাকি যে আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন, নামাজ, রোজা, হজ করা, জাকাত দেওয়া, দান সৎকার করা, এগুলি মূলত ইবাদত। কিন্তু নবী পাক একটি হাদিসে পাকের মধ্যে এরশাদ করেন সাহাবিদেরকে উদ্দেশ্য করে, যে আমি কি তোমাদেরকে এমন কোনো আমলের কথা বলবো না, যেই আমল, হাদিসে পাকের খোলাসা বলছি, যেটা তোমাদের নফল, রোজা, দান সৎকার থেকে উত্তম। তখন সাহাবের আওয়াজ করি, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই কেন বলবেন না, আপনি অবশ্যই বলুন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই আমলটি হচ্ছে একে অপরের সাথে অর্থাৎ বিবাদমান যেই মুসলমান রয়েছে পরস্পরকে সন্ধি করিয়ে দেওয়া, অর্থাৎ মীমাংসা করিয়ে দেওয়া। তো এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন কোনো ঝগড়ায় বা ফেতনার মধ্যে জড়িয়ে যাবে, তো তখন যদি অপর তৃতীয় পক্ষ যদি তাকে মীমাংসা করিয়ে দেয় এদের মাঝে, তখন বলা হয়েছে তার নফল রোজা সদকা করার থেকে উত্তম বলা হয়েছে। এত ফজিলতপূর্ণ আমল,
নফল রোজা রাখবে এবং সদকাও করবে,
অর্থাৎ নফল রোজা করে যে ফজিলত, যে সওয়াব, দান সদকা করে মানুষ অনেক নেকি অর্জন করে, বলা হয়েছে ওই সকল নেকির থেকেও ফজিলতপূর্ণ হচ্ছে একে অপরের সাথে মীমাংসা করিয়ে দেওয়া। তো আজকে আমরা ওই ওগুলিতে বেশি প্রায়োরিটি দেই। হ্যাঁ, দান সদকা করেন, আমি তো নামাজি, হ্যাঁ আমি তো অনেক নেককার, আমি তো রোজা রাখি, প্রতি সোমবার আমি রোজা রাখি, আমি তো অনেক নেককার, আমি তো অসংখ্য দান সদকা করি, আমি তো বড় নেককার, কিন্তু আমার সামনেই, আমার ঘরেই, আমার পরিবারের মধ্যে ফেতনা হচ্ছে, আমি কাউকে সাপোর্ট করছি না, আমি আরেকজনের পক্ষ হয়ে কথা বলতেছি, আমি মীমাংসা করছি না। বলা হয়েছে আমি যে আমলগুলি করছি ওই সকল আমল থেকেও মীমাংসাটা উত্তম বলা হয়েছে, কিন্তু আমরা ওই আমলটাকে বরবাদ করে দিয়েছি।
তার কারণ আছে, এখানে অনেকগুলো কারণও তো আছে। যদি আমরা মীমাংসার দিকে না যাই, তবে ফেতনা বাড়তে 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 বাড়তে, এখন তো আমার ঘরে আছে, এই ফেতনাটা আমার দুই সন্তানের মধ্যে চলতেছে, মন কালাকালি, তর্ক বিতর্ক চলতেছে, ঝগড়া চলতেছে, আমি বাবা হয়ে মীমাংসার দিকে যাচ্ছি না, বাস আমি তাসবিহ তাহলিল আদায় করতেছি, মসজিদে পড়ে আছি, মনে করি তাদেরটা তারা বুঝবে। আজকে ছেলেরা মন কালাকালি আছে, তারা যখন বিয়ে শাদী করবে, তাদের ঘরে সন্তান হবে, তারা এটা নিয়ে আবার তর্কের মধ্যে জড়াবে, ভাই ভাই তো চলেই গেছে তাদের সন্তানরা, তাদের যখন ভবিষ্যৎ প্রজন্ম আসবে তখন তারা, এমনও আছে আমার দেশের মধ্যে, আমি শুনেছি 100 বছর পুরাতন তর্ক এখনো চলতেছে, মন কালাকালি এখনো চলতেছে। তো আমরা যারা আছি আমাদের উচিত মীমাংসার দিকে অগ্রসর হওয়া, মীমাংসার উপকারিতা ফজিলত আমাদের জানা দরকার, এবং এ সম্পর্ক আমাদেরকে যেন ছিন্ন না করে, সম্পর্কটা যেন আমরা বজায় রাখতে পারি সে চেষ্টা আমাদের করা। আমরা
জি
শুনছিলাম মিরাজ ভাইদের কিছু শুনি, মিরাজ ভাই আছেন আমাদের সাথে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে খুব একটি জানার মতো সামনে আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলমান তাদের জন্য অনেক বড় একটি আলহামদুলিল্লাহ খুশি ঈদ। তো আর এই উৎসবে আলহামদুলিল্লাহ এই খুশিতে আমরা একে অপরের আমরা ঘরে যাই, মীমাংসার একটি মন মানসিকতা আল্লাহ তাআলার দয়ে আমাদের মধ্যে হয়ে যায়। আর যদি এই বিষয়ে আমরা একটু হাদিসে তৈবার মধ্যে আমরা দেখি, যা আবু দাউদ শরীফের মধ্যে কিতাবুল আদাবের মধ্যে এক হাদিসে পাক এভাবে আলোচনা করা হয় যে হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল আকরাম শাহিনশাহ ইবনে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি মানুষের মাঝে মীমাংসা করিয়ে দেয় আল্লাহ পাক তার কর্মকাণ্ডকে বিশুদ্ধ করে দেয় এবং আল্লাহ পাক তার প্রতিটি বাক্যের বিনিময় একটি গোলাম আজাদ করার সওয়াব দান করে, এবং সে যখন ফিরে আসে তো আল্লাহ পাক তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেয়। তো এক তো এখানে জাকির ভাই একটি, যা আমরা পূর্বে আমাদের নূর হোসেন ভাই একটি বিষয় বলল যে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো আপনার সন্ধি করিয়ে দেওয়ার জন্য মীমাংসার জন্য যখন যেত, তখন কারোর মধ্যে কী হতো না, আপনার পক্ষপাতিত্ব যে বিষয়টা, আজকে আমাদের সমাজেও কিছু লোক, আমাদের সমাজেও দেখা যায়, আমাদের গ্রামে পঞ্চায়েত বলেন বিভিন্ন, কিন্তু তাদের বিচারের ধরন, তাদের মীমাংসার ধরনের দিকে যদি আমরা দেখি, অসংখ্য লোক আছে যে তাদের মধ্যে আপনার পক্ষপাতিত্ব একটি বিষয়, যে নিজে আর কি যদি এমন হয় নিজের আত্মীয় স্বজনের মাঝে কিছু হয় তাহলে এটা অতি তাড়াতাড়ি এটা কী হয়ে যায়, এটাকে মীমাংসা করিয়ে তার দিকে কি ঝুঁকিয়ে দেওয়া হয়, আর যে অসহায় থাকে তার দিক থেকে কি মানুষ সরে যায়, কেননা তার দিকে গিয়ে তো কোনো কি নাই,
যত দোষ সব মজলুমের, যত দোষ অসহায় ব্যক্তির, যত দোষ যার পক্ষে কেউ কথা বলতে পারবে না, যত দোষ যার পক্ষে কোনো বড় ব্যক্তিরা নেই, সব দোষ তার। এটা তো একটা সামাজিক ব্যাপার, আপনি যেটা তুলে ধরলেন যে আমাদের এলাকার কিছু অসাধু বিচারক আছে, সাধু বিচারক তো বলা যাবে না, অসাধু বিচারকরা এই কাজগুলো করে, যে ব্যক্তিকে দুর্বল দেখে তার উপরে সকল অন্যায় চাপিয়ে দিয়ে যে যে একটু সক্ষম তার থেকে কিছু
কিছু লাভবান,
কিছু লাভবান দুনিয়ার আর্থিক অবস্থার দিক থেকে কিছু টাকা পয়সা তার থেকে গ্রহণ করে। এটা আমি যদি স্পষ্ট করে নাও বলি, তারপর আপনারা বুঝে যান যে কোন কোন কথাগুলো আমি বলতে চাই। তো এমনটা করা একদম উচিত নয়। কাল কিয়ামতের ময়দানে যখন আমার বিচার হবে, হ্যাঁ আল্লাহ তাবারক তাআলা যখন আমার থেকে পাই টু পাই হিসাব নিবে প্রতিটা দিনের, প্রতিটা মুহূর্তের, প্রতিটা ঘন্টার, তখন যদি আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ না থাকে,
আজকে তো যে আমি ন্যায় বিচার না করি আল্লাহ কি আমার ন্যায় বিচার করবে,
কখনো নয়। আমি ন্যায় বিচার করতে পারলাম না তো আমার, আমি ন্যায় বিচারের আশা কিভাবে করব?
আজকে যখন দুইটা পক্ষ হয় না, তখন দেখা যায় যে এই বিচারের জন্য
মীমাংসার জন্য যাকে বিচারক করা হয় সে ওই মীমাংসার উপযুক্তই নয়,
উপযুক্ত নয়
এমন ব্যক্তিকে দাঁড় করানো হয় মীমাংসার জন্য। আফসোসের বিষয় হচ্ছে যেটা বললেন, নিজের স্বার্থে উদ্ধারের জন্য সেইখানে মীমাংসা করতে যায়।
আল্লাহ নবীর হাদিসে মোবারাকা, তোমরা এমন ব্যক্তির কাছে যাও যার কাছে এই জ্ঞানটুকু আছে, তার কাছে যাও।
ওইখানে তো জ্ঞানই নাই। আমি যদি প্র্যাকটিক্যাল বলি, আজকে যখন স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে, তুচ্ছ বিষয় নিয়ে যখন ঝগড়া হয়, একটা পর্যায়ে কি মুখে তালাকের শব্দটা চলে আসে, তালাক হয়ে যায়। শরীয়তের কিন্তু হুকুম অনুযায়ী তাদের কি হয়ে যায়, তালাক হয়ে যায়। এমন মূর্খ ব্যক্তিকে বিচারক হিসেবে বসায়, এই ব্যক্তি বলে আচ্ছা যাওয়ার হইসের আগের মাথায় দিছো, তুমি তারে মানে নাও, তুমি তারে মানে নাও, তোমরা আবার সংসার করে নাও, শেষ।
আল্লাহ তাআলার পানা, জ্ঞান না থাকার কারণে কতটা ভুলের মধ্যে।
কিন্তু এমন মীমাংসাকে ইসলাম হারাম বলেছেন।
এমন মীমাংসা কিভাবে হবে যেটা ইসলামের শরীয়তের হুকুম, সেটা তো আমাদেরকে মানতেই হবে। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কল নেই দর্শকের। এরপরে ফয়জুর রহমান ভাই আছে, নাতের রসুল শুনবো না সেটা তো হয় না, নাতের রসুলের মুখগুলো শুনবো ফয়জুর রহমান ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, কাছে দেখে না প্রিয় নবী, শুনিয়ে দিলে খুশি হইত।
ইনশাআল্লাহ শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ শাকিল ইসলাম, আমার বাসা দিনাজপুরে। আমি আপনাদের অনুষ্ঠানটি দেখতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, সব সময় দেখবেন অনুষ্ঠান, এটাই আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম হাসান, আমার বাড়ি সিলেট মণিবাজার। আমি একটি আলা হজরতের কালাম শুনতে চাই, চমক তুলছে পাতে হে সব পানে ওয়ালে।
তবে সাথেই থাকুন ফয়জুর রহমান ভাই, আশা রাখি নোট করে নিচ্ছেন সব কালামগুলো, একটু একটু শুনবো আমরা। পরবর্তী কল।
আমি মোহাম্মদ সরওয়ার, আমার বাড়ি চট্টগ্রাম, মাদানী চ্যানেল বাংলার একটি অনুষ্ঠান, এখনই সময়, এই অনুষ্ঠানটা আমার অনেক ভালো লাগে, সবাই দেখি, আমাদের এলাকার মধ্যে অনেককে আমি দেখার জন্য অনুপ্রাণিত করি।
মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করে নিক। যাবো ফয়জুর রহমান ভাইয়ের কাছে, তবে অনুরোধের কালাম এখন শুনবো না, একটু পরে শুনবো। এখন আমাদেরকে একটি নাতের রসুল শুনিয়ে দেন, অনেকদিন পর আপনাকে পেয়েছি। আবার চাইলে আপনি ওই নাতের রসুল অনুরোধের কলের থেকেও শোনাতে পারেন, অসুবিধা নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা, صلي على محمد, صلي على شفيعنا, صلي على محمد। দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী, দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী, তোরে কুরবান এই প্রাণ হে আমার প্রিয় নবী, তোমার তোরে কুরবান এই প্রাণ হে আমার প্রিয় নবী, আমি প্রিয়, মদিনারে পানে ছুটছে কাফেলা কান্না রত, মদিনারে পানে ছুটছে কাফেলা কান্না রত, স্বদেশে পড়ে আছি একামি প্রিয় নবী, স্বদেশে পড়ে আছি আমি একা প্রিয় নবী, তোমার তরে কুরবানে প্রাণ হে আমার প্রিয়, ডেকে মদিনায় তুমি শীঘ্রই মোরে রোজা দেখাও, ডেকে মদিনায় তুমি শীঘ্রই মোরে রোজা দেখাও, বিরহ কুল করেছে হে নবী, বিরহ ব্যথা মোরে ব্যাকুল করেছে হে নবী, দয়া করো প্রিয় নবী আজ আমি বড় ফরিয়াদ শুনো আমার, ইয়া রাসূলুল্লাহ মনের ফরিয়াদ শুনো তুমি আমার, বলবো আর কাকে গিয়ে ও গো আমার প্রিয় নবী, আর কাকে গিয়ে ও গো আমার প্রিয় নবী, তোমার তরে কুরবানে প্রাণ হে আমার প্রিয় নবী, একটু লক্ষ্য করো আমার করুণাবস্থার প্রতি, একটু লক্ষ্য করো আমার করুণাবস্থার প্রতি, মন আমার ব্যাকুল হৃদয় চোচির ও গো প্রিয় নবী, মন আমার ব্যাকুল হৃদয় চোচির ও গো প্রিয় নবী, দয়া করো প্রিয় নবী আজ আমি বড়ই দুঃখী, তোমার তরে কুরবানে প্রাণ হে আমার প্রিয় নবী, তোমার তরে কুরবানে প্রাণ হে আমার প্রিয় নবী, দয়া করো প্রিয় নবী আজ আমি বড়ই দুঃখী,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা
তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কালাম শুনতেছিলাম ফয়জুর রহমান ভাই থেকে। আর আলোচনাও চলছিল আমাদের আজকের বিষয় নিয়ে, মীমাংসার উপকারিতা। আবারও আসবো নূর হোসেন ভাইয়ের কাছে, আরও কিছু কথা শুনি ইনশাআল্লাহ তাবারক তাআলা, আপনাদের থেকেও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি নূর হোসেন,
ইনশাআল্লাহ খুব সুন্দর মোবাইলে দাওয়াত ইসলামীরা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, এখন আমরা শ্রবণও করছি। আর যদি আমরা এটা আমলে নিয়ে আসতে পারি তাহলে আমরা শান্তি আর শান্তিই দেখব। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই চান যে বান্দা দুনিয়াতে মিলেমিশে থাকুক, কেননা যখনই মতানৈক্য, যখনই বিবাদ হচ্ছে, ঝগড়া বিবাদ হচ্ছে, তখনই কিন্তু অশান্তি সৃষ্টি হচ্ছে, তখনই ঘরের মধ্যে থেকে বরকত চলে যাচ্ছে, সমাজের মধ্যে থেকে রহমত চলে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই মীমাংসার বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ। হাদিসে কারিমার দিকে যদি তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দাদের মীমাংসা করাবে। কেমন মীমাংসা হবে সেটা যদি হাদিসের দিকে তাকাই, তা হাদিসে মোবারক হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুস্তাদরিক হাকিম এই কিতাবের মধ্যে হাদিসটা এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলিহিম রিদানদের মধ্যে উপবিষ্ট ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। তো রাসূলের আদা, সাহাবা ইকরাম সাথে সাথে প্রশ্ন, কেন আল্লাহ রাসূল মুস্কি? রহস্য তো অবশ্যই আছে, কোনো হিকমত তো অবশ্যই আছে, যেটা উম্মতের কল্যাণই আর কল্যাণ আছে। তো
মুস্কি হাসি কখন দেয়?
আল্লাহ আল্লাহ, যখন সুসংবাদ আসে,
সুসংবাদ আসে বা মনের মধ্যে এমন ভালো কোনো খেয়াল
আসে
তখন কিন্তু মুস্কি হাসি।
তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসের মধ্যে বসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ আমার আম্মা আব্বা আপনার কদমে কুরবান হোক, আপনার মুস্কির হাসির কারণটা একটু বলে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এরশাদ করলেন, কিয়ামতের ময়দান জারি হবে, হাদিসের খোলাসা, আমার দুইটা উম্মত আল্লাহর দরবারে দুই জানু হয়ে নত হয়ে বসে পড়বে। তো একজন আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, সে থাকবে অত্যাচারিত মজলুম, সে বলবে আল্লাহ তোমার এই বান্দা, তার থেকে আজকে আমাকে প্রতিদান দাও, কেননা সে আমাকে দুনিয়াতে অত্যাচার করেছে। আল্লাহ পাক তখন ইরশাদ করবেন, এই বাদি এর কাছে কোনো নেক আমল নাই, এখন সে কি করবে? তখন ওই অত্যাচারিত বাদি সে বলবে আল্লাহ এর আমার যে গুণাগুলো আছে এগুলো তার উপর চাপিয়ে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা বলছেন, আল্লাহ রাসূল এই কথা বলার পর তিনি কান্না করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কান্না করলেন, এরপর আল্লাহ রাসূল হাদিসের পরবর্তী অংশে গিয়ে বললেন যে কিয়ামতের ময়দানটা এটা খুবই একটা মহান ময়দান হবে, খুবই একটা বিশাল একটা হৃদয় বিদারক ময়দান হবে। তো ওই মুহূর্তে প্রত্যেকে এই বিষয়ে আকাঙ্ক্ষা করবে যে তার যে বোঝা আছে গুনাহের বোঝা সেটা যাতে হালকা হয়ে যায়। আচ্ছা কেমন হবে যে আরেকজনের গুনাহের বোঝা নিজের ঘাড়ের উপর আসবে? এমনি তো নিজের গুনাহের বোঝার ঘাড়েই তো আমরা চেপে পড়বো, তো সেখানে আরেকজনের গুনাহের ভার কীভাবে নেই আমরা? তো ওই মুহূর্তে যখন আল্লাহ পাকের দরবার থেকে এরশাদ আসবে যে মজলুমের উদ্দেশ্যে দেখো তোমার সামনে কী আছে, ওই অত্যাচারিত মজলুম সে দেখবে আলিশান আলিশান অট্টালিকা, স্বর্ণের পাহাড়, তখন সে দেখে বলবে আল্লাহ এগুলো কি কোনো নবীর জন্য, নাকি কোনো সিদ্দিকিনের জন্য, নাকি কোনো শহীদদের জন্য? তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, বান্দা এগুলোর যে মূল্য পরিশোধ করতে পারবে এগুলো তার জন্য। তখন ওই মজলুম বলবে আল্লাহ এগুলোর মূল্য কিভাবে পরিশোধ হবে,
কে করতে পারবে?
তখন বলবে আল্লাহ তাআলা হে বান্দা তুমি যদি তোমার ভাইয়ের হককে আজকে ক্ষমা করে দাও তাহলে এই পুরস্কার তোমার জন্য রয়েছে। তখন ওই বাদী বলবে আল্লাহ আমি আমার ভাইকে ক্ষমা করে দিয়েছি। তখন বলবে বান্দা যাও তোমার ভাইয়ের হাত ধরো, দুই হাত ধরে দুজন জান্নাতে চলে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ আমাদেরকে এই হাদিসে মোবারকার মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাসূল উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? যে আল্লাহ পাককে ভয় করো এবং মানুষের মাঝে সমঝোতা করে দাও, কেননা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মানুষের মধ্যে সমঝোতা করে দেবেন। তো স্বয়ং আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে বান্দা আমি কিয়ামতের ময়দানে, স্বয়ং আল্লাহ তাআলা যিনি ক্ষমতাশীল, যিনি চাইলে বান্দাকে মাফ করবেন, যিনি চাইলে বান্দাকে জান্নাতে দিবেন। হাদিসের দিকে একদিকে যদি তাকাই জাকির ভাই, হুকুকুল ইবাদের বিষয়, তখন দেখা যাবে যে হুকুকুল্লাহ আল্লাহ তাআলার হককে নষ্ট করার কারণে আল্লাহ তাআলা চাইলে বান্দাকে জান্নাতে দিবে, জাহান্নামে দিবে, এটা আল্লাহ তাআলার ইখতিয়ার থাকবে। কিন্তু হুকুকুল ইবাদ বান্দার হককে নষ্ট করার কারণে আল্লাহ তাআলা বলবে এটা আমার ইখতিয়ার না, তুমি বান্দার হককে নষ্ট করেছো, বান্দা যদি তোমাকে মাফ করে তাহলে তুমি মাফ, বান্দা যদি তোমাকে মাফ না করে তাহলে তুমি আজকে দোষী হিসেবে সাব্যস্ত থাকবে। এই হাদিসের দিকে তাকালে তখন বান্দার আরও সহজ হয়ে যায় জান্নাতের পথ, যে আল্লাহ তাআলা তখন মীমাংসা করিয়ে দিবে যাতে করে বান্দার জন্য জান্নাতকে সহজ হয়ে যায়। এই জন্য মীমাংসা এটা আমাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি।
এটা অবশ্যই দরকার, ফ্যামিলিগতভাবে হোক বা সামাজিকভাবে হোক। আল্লাহ তাবারক তাআলা চাইলে সব বান্দাকে যে কোনোভাবে যে কোনো অবস্থাতে মাফ করে দিতে পারেন, মাফ করে দিবেন, আশা এটা আমাদের। তারপরেও বান্দার হকের প্রতি যে আমাদের খেয়াল রাখা দরকার, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক, মীমাংসার মধ্যে চলে আসার আল্লাহ তাআলা সেই তৌফিক দিক। এহসান ভাই কি বলবেন, আপনার কিছু বাকি ছিল ওই সময়ের?
জি, আসলে যে বিষয়টা আলোচনা হচ্ছিল তো এরই ধারাবাহিকতায় বলবো, এর প্রেক্ষিতে যে দেখেন মীমাংসা কে করছে, স্বয়ং আল্লাহ তাআলা। কাল কিয়ামতের দিন কাদেরকে করছে, বান্দাদেরকে। আর কোন সকল বান্দাদেরকে? যারা দুনিয়াতে অত্যাচারিত ছিল, দুনিয়াতে মানুষকে অত্যাচার করত, প্রহার করত, দুনিয়াতে মানুষকে একজন আরেকজনকে কষ্ট দিত, জুলুম করত, তো ওই সকল গুনাহগারদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন মীমাংসা করে জান্নাতে যদি দিতে পারে, তাহলে আমরা কি আমার আল্লাহ পাকের ওই গুনাবলী নিজের মধ্যে আনতে পারি না? যেই গুণাবলী আমার স্বয়ং আল্লাহ পাকের, যে বান্দাকে মীমাংসা করে জান্নাত দিতে পারি, তো আমরা কেন বান্দা, আমরা দুনিয়াতে আমার ভাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে বিবাদ লেগে যায়, ঝগড়ায় ফেঁসে যায়, তখন আমরা কেন বিবাদ মীমাংসা করতে পারি না? দেখেন এখানে একটা বিষয় যে যখন আমরা দেখি আমার কোনো বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা কোনো এলাকার প্রতিবেশীর মধ্যে একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, এখন আমরা থার্ড পারসন যারা থাকি ওইখানে বিদ্যমান, তো আমরা দেখি যে এলাকার মধ্যে বা সমাজের মধ্যে বা কার দাপট একটু বেশি, যার একটু দেখি পাওয়ার বেশি, আমরা কী করি, তৃতীয় পক্ষ যাই মীমাংসা করতে। আসলে মীমাংসা তো নয়, বরং আমরা ওই একজনের সাপোর্ট নিই। কোন একজনের সাপোর্ট নিই আমরা? যাদের ক্ষমতা বেশি, অর্থাৎ দুর্বলদের আমরা পক্ষ নেই না। এখানে আসলে মীমাংসা তারাই করতে পারবে যারা নিরপেক্ষ থাকবে, তখন আমি মীমাংসা করতে পারবো। তো দেখেন উচিত হবে কি, একটা যখন মানুষ ঝগড়ার মধ্যে ফেঁসে যায়, তখন আমাদের উচিত, যেমন আগুন লাগলে মানুষের কাজ কি, পানি ঢালা। হ্যাঁ, আগুনের মধ্যে পানি ঢালতে হয়, কিন্তু আগুনের মধ্যে যদি আমরা কেরোসিন বা পেট্রোল ঢালি, সেটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো যখন মানুষ বিবাদে লেগে যায়, ফ্যাসাদের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তো ওইটা এমনি একটা বড় একটা আগুনের মতো, ফ্যাসাদের মতো, তার মধ্যে আমরা যদি পানির পরিবর্তে আমরা যে আরও একজনের সাপোর্ট নেই, তাহলে কিভাবে ওই ফ্যাসাদটা আরও বেড়ে যাবে?
অনেকগুলো পয়েন্ট আছে এহসান ব্যাপারে যেটা তুলে ধরছেন। একটা হলো গিয়ে আগুনের মধ্যে পানি ঢেলে আগুনকে নিবানো, আরেকটা হলো আপনি বলছেন পেট্রোল। যারা মীমাংসা করার জন্য যায়, তারা সেখানে গিয়ে মীমাংসার পরিবর্তে এক দলকে আরো খেপিয়ে দেয়। কিভাবে? তোমাকে মেরেছি, তুমি কোথায় ছিলে? মার খেয়ে কেন আমার কাছে বিচার নিয়ে আসছো? মার দিয়ে তারপর আমার কাছে বিচার নিয়ে আসতে, আমি বিচার তখন করতাম।
আচ্ছা, আমার নিজের জাকিবের চোখের সামনে এরকম ঘটনা ঘটছে যে একজন রিক্সাওয়ালার সাথে আরেকজনের কি তক্র হচ্ছিল, তো একটা পর্যায়ে কি করলো যে সে রিক্সাওয়ালাকে চড় মারলো, তৃতীয় পক্ষ আসছিল কিন্তু এসে কিন্তু একজনের সাপোর্ট নিয়েছিল। পরে কি করলো, ওই ভাই বলতেছে তুমি তো প্রথম থেকে ছিলে না, তুমি কেন? এরপরে ওই রিক্সাওয়ালাকে বাদ দিয়ে তারা আবার ফিতনার মধ্যে লেগে গেছে। এরপরে ওই ঘটনাটা তিনজনের মধ্যে একটা বড় একটা ঝগড়ার সৃষ্টি হয়ে গেছে। তো দেখেন আসলে ঝগড়া যখন হয় দুই পক্ষ থেকেই হয়, তো আমরা কিভাবে এটাকে দূর করব, যেমন পরিবারের মধ্যে হয় বা কোনো এলাকার মধ্যে হোক, যেখানেই হোক না কেন, তো একজনের পক্ষ থেকে হয় না, দুজনের পক্ষ থেকে হয়। এখন আমি কি করব, আমি মীমাংসাটা কিভাবে করব? দেখেন আমরা বোঝাতে পারি মানুষকে যে ভাই আমরা কি করি, দুজনের মধ্যে একজনের দোষ তালাশ করি, কারণ দোষ তো একজনের হবে একজনের হবে না। তো আমরা যদি এদেরকে বলতে পারি ভাই যে দোষ কারোই না, আসলেই দোষ একজনের হলেও হবে বা দুজনের হবে, কিন্তু আমরা মীমাংসাটা কীভাবে করব? যদি আমার নিয়ত থাকে আমি মীমাংসা করবো, আমার উদ্দেশ্য ওইটাই, আমি তাকে মীমাংসা করব। তো এভাবে করতে পারি যে ভাই দোষ কারোই না, তখন তারাও ভাববে কি আবার দোষ তো আমার, একজন ভাববে দোষ তো আমারই ছিল, কিন্তু আরেকজন বলতেছে দোষ কারোই না। তো আমি যদি এদেরকে মীমাংসার উদ্দেশ্যে বুঝাই যে ভাই আসলে দোষ কারো না, শয়তান চাই মুসলমান ভাই আরেক ভাইয়ের সাথে বিবাদে লিপ্ত হোক, ফিতনা ফ্যাসাদের মধ্যে যুক্ত হোক, তো এটা ভাই আপনার যদি দোষ হয়, তো এই যে আপনি ভুলটা করছেন এটা আপনার আসলে ভুল না, এটা শয়তান আপনাকে দিয়ে করিয়েছে। শয়তান তো চাইবেই আপনি জাহান্নামে যান, তো আমরা কেন আপনি নিজেও যাবেন, আমার আরেক ভাই তাকেও জাহান্নামে নিয়ে যাবেন? তো আমরা যদি দুজনকে মাফ করে দেই, তাহলে কিন্তু আমাদের শয়তান নারাজ হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ মীমাংসাকারী এরকম যে যে ব্যক্তি মানুষকে মীমাংসা করে দেয়, তার ওই কাজে আল্লাহ পাক এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় তার ওই কাজে খুশি হয়ে যায়। যেমনভাবে হাদিসে পাকের মধ্যেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্দেশ্য করে বললেন যে আমি কি তোমাকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না? তিনি বললেন হ্যাঁ অবশ্যই দিন। তখন তিনি ইরশাদ করলেন, লোকদের মাঝে মীমাংসা করে দাও যখন তারা বিচ্ছিন্ন হয়ে যায়, এবং তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে দাও যখন তাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। এটা আরেক এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন তাকে উদ্দেশ্য করে, যে আমি কি তোমাকে এমন একটি আমলের সন্ধান দিব না যার প্রতি আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, কেন দিবেন না? নবী পাক ইরশাদ করলেন, তুমি লোকদের মাঝে মীমাংসা করে দাও যখন তারা বিচ্ছিন্ন হয়ে যায়, এবং সুসম্পর্ক গড়ে তোলো যখন তারা পরস্পর থেকে দূরে চলে যায়। দেখেন, এই মীমাংসার ক্ষেত্রে যদি কেউ মীমাংসা করিয়ে দেয়, তার উপর শুধু আল্লাহ একা খুশি না, আল্লাহও খুশি, আল্লাহর রাসূলও খুশি। আর যেখানে আল্লাহ আল্লাহর রাসূল খুশি হয়ে যায়, তখন তো আমার বেলা পার হয়ে যাবে। তো আমরা এই কাজটা কেনই বা করবো না?
অনেক সময় তার দায়িত্ব নিজের নেওয়া দরকার। তবে অনেক সময় আমরা ভুল করি, আমরা মনে করি কি অমুক ভাইকে দেই সে সঠিক মীমাংসা করে দেবে, অমুক ভাইকে দেই সে সঠিক মীমাংসা করে দেবে। দেখা যায় সেও মীমাংসার পথ খুঁজে দিল না, আর আমিও করলাম না। একবার এক জায়গাতে এক দাওয়া মোবাইলে দাওয়াত ইসলামীর এক মীমাংসার বলতে পারি বিচারের সময় আমি উপস্থিত ছিলাম। মোবাইলে দাওয়াত ইসলামী বিচারক ছিল, তো কাদের সাথে হয়েছে এটা আমি বলবো না, কিন্তু বিচারক ছিল মোবাইলে দাওয়াত ইসলামী। এই পক্ষের কথাও শুনলো, এই পক্ষের কথাও শুনলো। শুনে বিচারক যে ছিল মোবাইলে দাওয়াত ইসলাম, সে বলল, আপনাদের কারো দোষ না। তো দোষ কার? তো দোষ আমার। তিনি বললেন, বলে আমার এই জামা আমি সরিয়ে দিলাম, এবার আপনিও প্রহার করেন, মারেন আমাকে, আপনিও মারেন, আপনার রাগ আপনার ভাইদের উপরে না, তো আমার দোষ, আমার ভুল, আমি পিঠ পেতে দিলাম, মারেন আমাকে। এদেরকে বলতেছে, আপনাদের রাগ আপনার ভাইদের প্রতি না, তো আমার উপরে মারেন, এদের দোষ না, তো দোষ আমার, আমাকে মারেন। তো দুইও দল অবাক হয়ে গেল, আল্লাহ আল্লাহ আল্লাহ, দোষ করলাম আমরাই, আর অপরাধ নিজে মেনে নিল, আবার নিজেই বললেন কি আমাকে শাস্তি দাও, আমি শাস্তি মেনে নেই। বিচারক যদি এমন হয় না দর্শক শ্রোতা, তো মনে হয় না কি সমাজে অন্যায় থাকবে, মনে হয় না সমাজে অত্যাচার থাকবে, কিন্তু বিচারক তো নিজের পিঠ বাঁচায়, এমন একটা কথা আমরা শুনে আসছি। বিচারক নাকি নিজের পিঠ বাঁচায়, তো নিজের পিঠ বাঁচালে বিচারকের হবে না। মনে রাখতে হবে, আমার ব্যাপারেও কারো হাতে সিদ্ধান্ত আছে। আমি কারো সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি কারো রায় শুনিয়ে দিলাম, আমি কারো মীমাংসা করতে গিয়ে ভুল সিদ্ধান্ত দিলাম, আমার ব্যাপারেও কারো হাতে বিচার আছে, সেদিন আমাকে দাঁড়াতে হবে। আমরা কলের মাধ্যমে কিছু দর্শকের অনুরোধ শুনছিলাম, অনুরোধের কালাম ফয়জুর রহমান ভাই থেকে শুনি, এরপরে আসবো মিরাজ ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদারে ঈদ আমার আকা, তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। গুনাহের সাগরে ডুবে আছি আকা, গুনাহের সাগরে ডুবে আছি, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। কর লাগিয়া কন্দরে মন, কর লাগিয়া বন্দো, কর লাগিয়া কন্দরে মন, কর লাগিয়া বন্দো, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, কবর হাসর পুল সিরাতে কেউ আপন পাবে না, কবর মাশর পুল সিরাতে কেউ আপন পাবে না, যে জন পাবে সে জন হলেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতেরই কষ্ট নবী, উম্মতেরই কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা। কর লাগিয়া কন্দরে মন, কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা। চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে, চমকানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে, চমকানে ওয়ালে। জানে ওয়ালে মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে, আর রহেগা ইউহি উনকা চর্চা, রহেগা ইউহি উনকা চর্চা, জল জানে ওয়ালে পড়ে খাক হো যায়, জল জানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে, চমকানে ওয়ালে।
সুবহানাল্লাহ, অনুরোধের কালামগুলো শুনছিলাম আমরা ফয়জুর রহমান ভাই থেকে, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। যাব মিরাজ ভাইয়ের কাছে, মিরাজ ভাই আমাদের সাথে আছেন, আজকের বিষয় নিয়ে আরো কিছু মাথায়
আসলে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরাও শেষের দিকে আমাদের জানা দরকার। আপনি যে পূর্বে যে বিষয়টা বললেন জাকির ভাই, যেখানে একটা বিষয় হলো যে যারা পক্ষবাদিত্ব নিয়ে কোনো সময় কথাবার্তা বলে একে অপরের দিকে, তো তাদের তো এই বিষয়ে চিন্তা করা উচিত যে দয়া করো, দয়া করা হবে। যদি আপনার সাথে কাল কিয়ামতের ময়দান এরূপ হয়, কেননা আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করে যে কাল কিয়ামতের ময়দানের হালতের অবস্থা এমন হবে যে বান্দার হাত তার বিপক্ষে সাক্ষী দিবে, বান্দার চোখ তার বিপক্ষে সাক্ষী দেবে, আর এটা এমন একটি অপরাধ জাকির ভাই আপনি গুনাহের রাস্তাকে খুলে দিলেন। কেমন? যখন একে অপরের প্রতি আপনার বিদ্বেষ কলহ এগুলো কিন্তু মীমাংসা না করার কারণে সৃষ্টি হয়, গীবত বলেন, খুন খারাপি, এর থেকে অনেকগুলো সৃষ্টি এটার মাধ্যমে হয়। কারণ হাদিসে তৈবার মধ্যে এর আলোচনা যা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ইরশাদ করেন যে তিন ব্যক্তি এমন রয়েছে যাদের নামাজ তাদের মস্তক থেকে এক বিঘাত পরিমাণ উপরের দিকে উঠে না। তো আরজ করা হলো কোন কোন ব্যক্তি, এরা কারা? তখন এভাবে আরজ করলে যে তারা হলো, নাম্বার এক, যে ওই মহিলা যে তার স্বামীর সাথে রাত যাপন করছে কিন্তু তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট, আল্লাহু আকবার। নাম্বার দুই, যে ওই মুসলমান যারা পরস্পর একে অপরের প্রতি অসন্তুষ্ট, এমন ব্যক্তি যারা আছে তাদের নামাজও কী হয় না, আল্লাহ তাআলার বারগায়ে তাদের মস্তক থেকে এক বিঘাত পরিমাণ উপর উঠে না। এবং ওই ব্যক্তি অর্থাৎ ওই নেতা যারা তার কওমের লোকেরা যাকে অপছন্দ করে, যদি এই ব্যক্তিবর্গ যারা আছে এই তিন প্রকারের ব্যক্তি দেখে আমরা এর মধ্যে আসি কিনা, আর যদি মীমাংসা না হয় তাহলে আমরাও ওই লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেননা কিছুদিন পূর্বে আমাদের কাছ থেকে সবে বরাতের মতো মহান বরকতময় রাত আমাদের কাছ থেকে বিদায় নিল, দেখতে দেখতেই সামনে কদরের রাত। আল্লাহ পাক এই পবিত্র রাতগুলোর মধ্যে অসংখ্য পাপী মুমিন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে না যারা একে অপরের প্রতি শরীয় কোনো কারণ ব্যতীত একে অপরের প্রতি কি অসন্তুষ্ট। তো আমরা দেখি যে আমাদের একটু আপনার পক্ষবাদিত্বর কারণে দুইজন মুসলমানের মাঝে কলহ, আপনার বিদ্বেষ সৃষ্টি করা, গীবত, একটা রাস্তা আমি গুনাহের রাস্তা তার মাঝে সৃষ্টি করে দিলাম। অথচ তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে জাকির ভাই খুব সুন্দর একটি চমৎকার বিষয় আলোচনা করা হয়, আর এটা হলো যে তিন স্তর, ইন তিনটা স্থান এমন রয়েছে যেই স্থানে মিথ্যা বলা জায়েজ। কয়টি স্থান? তিনটি স্থান। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও নিজেদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসি। হাদিসে তৈবার মধ্যে আলোচনা করা হয়, নাম্বার এক, যে স্বামী স্ত্রী সন্তুষ্টির জন্য কি চাইলে সে মিথ্যা কথার মাধ্যমে কি তার সন্তুষ্টির এটি একটা রাস্তা বের করতে পারবে। নাম্বার দুই, যুদ্ধের ময়দানে। নাম্বার তিন, মীমাংসার স্থানে। এই তিন স্থানের মধ্যে যদি কেউ মিথ্যা বলে তাহলে এটা তার অর্থাৎ শরীয়ভাবে বৈধ, এটার মাধ্যমে গুনাহ হবে না। তো যেখানে খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীমাংসার ক্ষেত্রে অগণিত এর বরকতের কথা হাদিসে তৈবার মধ্যে আমরা শুনলাম, তো যখনই আল্লাহ পাক আমাদেরকে এমন, আমরা অনেক সময় তৃতীয়বাদী হয়ে আমরা যাই মানুষের নিকট মীমাংসা করার নিকট, আমরা ওই সময় যিনি নিজে কারো পক্ষ নিয়ে কথা না বলি, কেননা মীমাংসা হওয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, তার রসুলের সন্তুষ্টি রয়েছে, আর এটা এমন একটি কাজ, আল্লাহু আকবার, কাল কিয়ামতের ময়দানে যারা এইভাবে মীমাংসা করে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদানও দান করবে।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।
জাকির ভাই, যদি দেখেন সংসারের মধ্যে অনেক সময় পরিবারে সন্তান দেখে মা বাবার মধ্যে ঝগড়া হচ্ছে, অনেক সময় দেখা যায় যে এমন অবস্থা কথা কাটাকাটি মা বাবা কথা বলা বন্ধ করে দিয়েছে, এখন সন্তান কি করবে, মার পক্ষে যাবে নাকি বাবার পক্ষে যাবে, দুজনেই তো তার আপন কাছের। তো আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন,
সমাধান দিয়েছেন,
হ্যাঁ খুব সুন্দর সমাধান দিয়েছেন। তো এই বিষয়ে কিন্তু এই মীমাংসার যে বিষয়টা,
জি,
তো দেখেন এখানে চাইলে কিন্তু সম্ভব, সন্তান চাইলে তার মা বাবার মধ্যে সুন্দর একটা সম্পর্ককে সৃষ্টি করিয়ে দিতে পারেন। এখানে যেটা আমার মিরাজ ভাই বলো না, মিথ্যার আশ্রয় নেয়, হাদিস থেকে প্রমাণিত। দেখুন মিথ্যা বলা কবিরা গুণ, এটা আমরা সবাই জানি, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কিন্তু দেখেন শরীয়ত কী শিক্ষা দেয়, যে মীমাংসা করার ক্ষেত্রে তুমি মিথ্যা বলো, এটার জন্য কেন, এটার কারণে শান্তি আসবে, এটার কারণে বরকত আসবে। যখন সন্তান যাবে, মা আব্বা ভাত খাবে না যদি আপনি ভাত না খান, আব্বা বলছে আপনাকে তো বলতে পারে না, আমাকে বলছে আব্বা খাবে না যদি আপনি না খান, আব্বা এই কথা বলেই নাই তাকে, দরকার নাই তার বলার, সন্তান এই অবলম্বন করুক, মীমাংসা করছে, কত সুন্দর মার মনের বাবার তার স্বামীর সম্মানটা চলে আসবে কিনা, আমার স্বামী যদিও খারাপ কিন্তু তার প্রতি আমার ভালোবাসা, আমার প্রতি তার ভালোবাসা রয়েছে, সে সেটা প্রকাশ করে না। তো এই যে দেখুন বিষয়টা খুব সুন্দরভাবে কিন্তু ঠিক এই কাজটা কি করলো, সন্তানকে তার বাবাকে বললো আম্মা কিছু খায় না দুদিন ধরে, যদি তুমি খাও আম্মা খাবে, ব্যাস তার মধ্যে আস্তে করে তার সম্মানটা চলে আসলো, কত সুন্দর করে একটা মীমাংসার মাধ্যমে ঘরের মধ্যে বরকত চলে আসলো। ঠিক একইভাবে আমরা দেখি না কর্মস্থলে, আজকে যেগুলো আমার মাশাআল্লাহ এহসান ভাই খুব সুন্দর করে বলছিল যে পানি আগুনের মধ্যে পানি ঢেলে দেওয়া, আমি এবার বলি যে তেল দিয়ে ভাজার মধ্যে আবার ঘিও ঢেলে দেয়। হ্যাঁ, তো অফিসের কর্মস্থলে এই বিষয়গুলো খুব বেশি দেখা যায়,
বেশি দেখা যায়
যে মানে গিট্টু লেগে দেওয়া, হ্যাঁ মানে তেল লেগে দেওয়া,
এতেই তো চলতেই থাকে,
চলতেই থাকে,
পিছনে লেগেই আছে,
লেগে আছে, এরপরে আরো
আরেকজন এসে আবার তার মধ্যে আরেকটু জোড়া লাগিয়ে দেয়,
জোড়া লাগিয়ে দেয়। না এখানে এখানে কথা কি, মানে আমরা হাদিস থেকে যেটা পাই যে মীমাংসা এমন এক ব্যবসা করো, নেকির কাজ করো, যেটা কাজ তোমার কি থাকবে মীমাংসা করে দেওয়া। আর এমন কিছু লোক আছে আমাদের সমাজের মধ্যে, চার দোকানে বসে আছে দিন রাত পার করতেছে, সে শুধু গিট্টু লাগানোর জন্য বসে আছে, গিট্টু ছুটানোর জন্য না, অফিস স্থলে এর কোনো কাজ নাই, এ বড় পদস্থ কর্মচারী বসে আছে শুধু দেখে কার সাথে কার গিট্টু লাগানো যায়। হচ্ছে কি ভাই প্রতিফল, প্রতিফল এইটাই, সেখানে অশান্তি বিরাজ করছে।
এখানে নূর হোসেন ভাই যদি আমরা পর্যবেক্ষণ করি তবে দেখা যাবে এই কাজগুলো যারা করে, আপনি যেটা বিষয়টা বলেন এই কাজগুলো যারা করে তারা মূলত তাদের হাতে যথেষ্ট পরিমাণ কাজ নেই, কাজ না থাকার কারণে এই বেকার লোকগুলো কিন্তু একে অপরের মধ্যে মীমাংসা না করি আরও ফেতনা বাড়াতে থাকে। আর যদি যথেষ্ট পরিমাণে কাজ থাকতো তবে আমি আমার কাজ করেই সময় পাই না, সত্যি কথা এটাই তো, আমি আমার নিজের কাজ করে সময় পাই না, যদি কারো আপনার চাকরির টাইম থাকে 8 ঘন্টা আর তার উপরে যদি 10 ঘন্টার কাজ দেওয়া থাকে বা সে 10 ঘন্টার কাজ নিয়ে নেয় তো সে কাজ করবে নাকি অফিসের মধ্যে কোন ব্যক্তি কী করে ওটা দেখবে। তো আমি প্রায় সময় আসে মানুষ বলার জন্য আসে, বলে ভাই অমুকের যন্ত্রণায় আর বাঁচি না, ভাই অমুকের জন্য আর শান্তি পেলাম না, বলি তার কাজ নাই তাই তো সে সবাইকে একটু যন্ত্রণা দেয়, আপনার কাজ আছে আপনি আপনার নিজের কাজ করেন, একদিন সে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে না। তো যাদের কাজ নাই তারা এমনটা করে থাকে, শুধু মানুষকে নিয়ে ভাবতে থাকে, চিন্তা করতে থাকে। একটি ঘটনা আসছে কিতাবের মধ্যে নূর হোসেন ভাই,
জি
আসলে সমাজ থেকে মীমাংসা উঠে যাওয়া এবং একে অপরের প্রতি দয়াবান হওয়া বা মীমাংসা করে দেওয়া বা সম্পর্ককে ছিন্ন করার জায়গায় সম্পর্ককে জড়িয়ে দেওয়া এমন চিন্তাভাবনার মানুষ এককালের সময় এক সময় ছিল। আর এর কারণ কি, যারা একটু বড় বয়সে 50 বছর 60 বছর এরকমের বয়স হয়ে গিয়েছে বা আপনারাও দেখছেন কিনা, আপনাদের মধ্যে এমন কারো বয়স হয়েছে কিনা আমি জানি না, একটা সময় গ্রামে ছিল একটা বাড়িতে, একটা বাড়ি এখানে আর একটা বাড়ি আধা কিলোমিটার দূরে, একটা বাড়ি এখানে একটা বাড়ি আধা কিলোমিটার দূরে, আবার হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলে আর একটা বাড়ি পাওয়া যেত, অর্থাৎ ঘন বসতি ছিল না,
ছিল না,
অর্থাৎ আত্মীয় স্বজন কম ছিল, ঘন বসতি কম ছিল। আর এই কারণে যখন ঝগড়া হতো আত্মীয়দের মধ্যে তখন মানুষ এসে তাদেরকে সমঝোতা করিয়ে দিত, মীমাংসা করে দিত, যা কেননা মানুষই নেই সমাজের মধ্যে, আমার সমাজে মানুষই নেই, ঝগড়া করে যদি দুই তিনটা ফ্যামিলি আলাদা থাকে তবে তো আরও কম হয়ে গেল। তো এই কারণে ওই জমানার মানুষের মধ্যে এবং খৌফে খোদা, ইশকে রসুল এবং মীমাংসা করার উপকারিতা তারা জানত। এখন ঘন বসতি হওয়ার কারণে মনে করে আরে নূর হোসেন ভাইয়ের ফ্যামিলির সাথে লাগছে, তাতে কী হয়েছে, আমার হেসান ভাই তো আছে আমার পাড়া প্রতিবেশীর মধ্যে, এখন এত ঘন বসতি হয়ে গেছে দুই চার পাঁচ ফ্যামিলির সাথে তর্ক হলে এখন আর ওটাকে কিছু মনে করি না আমরা, কিন্তু এটা যে অনেক বড় নেকির কাজ, সওয়াবের কাজ, এটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি।
আচ্ছা, এই সওয়াবের কাজগুলি জাকির ভাই কারা করতেন? স্বয়ং নবী পাক করতেন, আল্লাহ তাআলাও কিয়ামতের দিন করবেন, বান্দাকে মীমাংসা করে দিবেন, আমরা হাদিসে পাক থেকেও শ্রবণ করেছি। তো এলাক আফসোসের লাগে যে আজকে ইয়াং কিছু ছেলে পেলে দেখা যায় রাস্তাঘাটে, যে যদি কোনো কারণে রাস্তার মধ্যে মারামারি হয় না জাকির ভাই, অথবা হয়তো আপনিও দেখবেন দর্শকবৃন্দ এরাও হয়তো বা চোখে দেখবে যে ইয়াং ছেলে পেলে ওইখানে মারামারি যে লাগছে, ঘটনা কি এটা দেখার বিষয় নাই, এরা ফ্রেন্ডরা মিলে কি কয় যে এই সুযোগ আসা আমরা যে মারি, এরা যে ঘটনা কিছুই জানে না কিন্তু এরাও ওইখানে যে মারার মধ্যে শরিক হয়, এটা কি তার জন্য উচিত ছিল? আমি এক মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইকে আমি মারছি, উচিত ছিল ওই দুইজন ভাই যে মারামারি করছে এদেরকে মীমাংসা করে দেওয়া, কি করছি ওই দুইজনকে সহ আরও কিছু ফ্রেন্ড সার্কেল মিলে ওদেরকেও মারামারি করতেছে, এটা আমার অসংখ্যবার আমি দেখেছি, কারণ এলাকার মধ্যে বা বিভিন্ন জায়গা আজকাল দেখা যায়। আচ্ছা, এটা মুরব্বীরা করে না, যারা একটু ইয়াং, যারা একটু বখাটে টাইপের, যারা দেখবেন দিন থেকে অনেক দূরে, নামাজ কালাম থেকে অনেক দূরে, দেখবেন এদের দ্বারা এই কাজগুলি হয়ে যায়, যারা নেশাগ্রস্ত থাকে দেখবেন এরা সুযোগ পেলেই মানুষকে মার দেয়।
আপনি তো বন্ধু বান্ধবের কথা বলছেন না, এমন একবার দৃশ্য আমি দেখছি, আল্লাহ তাআলা হেফাজত দান করুন, রোডে চলতে হয়, রাস্তায় বের হতে হয়, হাজার প্রকারের মানুষ চোখের সামনে চলে আসে, যেহেতু সামাজিক জীব আমাদের মানুষের সাথে চলাফেরা করতে হয়। একদিন এমন অঘটন ঘটছে, অর্থাৎ ছেলেরা রাস্তার মধ্যে মারামারি লাগছে, এমন মানে যেমন ঝগড়া লেগে গেছে না, তো এখন মীমাংসা তো নাই, এমন কিছু ছেলে পেলে চলে আসে দুই চারজন যারা এদেরকে চিনেও না, জানেও না, পরিচয়ও নেই, কিন্তু এরা দেখলো এরা দুই পক্ষ মারামারি লাগছে, তো ওরা তিন চারজন এসে এদের সবার উপরে বসে গেল, অর্থাৎ সবাইকে মার শুরু করে দিল। এখন যারা আসছে তৃতীয় পক্ষ, এরা ভাবতে লাগলো রে মারামারি করতেছে আমাদের এলাকার মধ্যে, তো ওরা শুধু নিজেরা নিজেরা করবে, আমরাও দিয়ে দিই কিছু, তো ওরা এসে এখানেও শুধু কোনো কিছু না, না ওদের কোনো আত্মীয় স্বজন, না পরিচিত, কিছু না, ওরা মানে একটা কথা আছে না, ঠিক সুযোগ নিল, সুযোগ নিয়ে নিছে, এভাবে করে মার দিয়ে দিয়েছে। যখন কোনো কুল কিনারা নাই তখন তো এরা দেখে মীমাংসা হবে না, তখন এরা চলে যায়, কে মারছে কে জানে, তোমরা তোমরা মারামারি করছো।
এখানে জাকির ভাই সবচেয়ে বড় বিষয়টা আজকে আমি মুসলমান হওয়ার পরে আর অপর মুসলমান এর বিষয়ে আমার যে ধারণা, যে চিন্তাভাবনা থাকা দরকার, আসলে আজকে আমার, আমি মুসলমান তো বটে নামের ক্ষেত্রে, কিন্তু আমাদের কর্মের দিক থেকে কি আমাদের এটা প্রমাণিত হয় না যে কি আমরা মুসলমানের ঘরের সন্তান? কেননা হাদিসে তৈবার মধ্যে এও আলোচনা করা হয়, যার সারাংশ হলো যে মুসলমানের সম্মান খানায় কাবার চাইতেও বেশি। আজকে যারা মুসলমানদের মধ্যে এই ছোট ছোট বিষয় নিয়ে, আপনি যে বিষয়টা বললেন, কিছু লোক তো এমন আছে জাকির ভাই যারা তামাশা দেখতে চায়, দেখবেন এত বড় বড় আপনার ফ্যাসাদ হয়ে যায়, আপনার বড় বড় সমস্যার সৃষ্টি হয়, দেখবেন কেউ আসে ভিডিও নিয়ে। আমরা কয়েকদিন পূর্ব দেখতে পেলাম যে আমাদের এই যে বঙ্গবাজার, যেখানে আগুন লাগার কারণে আমার মুসলমান ভাই, যেখানে আপনার হাজারো কোটি টাকার মানুষের লোকসান, মানুষ বিভিন্ন আহাজারি বলেন, কান্নাকাটি, দেখবেন এই মুহূর্তে কিছু লোক এমন আছে যারা আপনার বুস্তা নিয়ে ওইখান থেকে লোহা লোক করে এগুলো নেওয়ার জন্য কি, অর্থাৎ যে নিজের, অর্থাৎ আজকে মুসলমান
মানবিকতা কোথায় চলে গেছে?
জি,
এই বিষয়গুলো যদি দেখি আমরা, যে দুই পক্ষ মারামারি করছে, আমরা সেটা মীমাংসা না করে সেখানে আমি এমনভাবে গিয়ে চড়াও হলাম যে তাদেরকে আমি উল্টা মারছি, তারা দুই পক্ষ তো মারামারি করছে, আমিও গিয়ে মারামারি করছি, মীমাংসা নাই, মানুষ বিপদগ্রস্ত আছে, তাদেরকে সহযোগিতা করবো কোথায়? আরও আমি মানবতায় ভুলে গিয়ে, মুসলমানিত্ব ভুলে গিয়ে আল্লাহ তালার পানা এরপরে সেখানে চুরি চাপটা আমি শুরু করে দিয়েছে। এমন অসংখ্য ঘটনা সমাজের মধ্যে ঘটে, মীমাংসার জায়গাতে দাঁড়িয়ে যখন অবিচার হয় নূর হোসেন ভাই, তখন আল্লাহ তালার পানা কি জবাব দিব?
আসলে তার সাথেও কেয়ামতের দিন অবিচারই হবে,
অবিচারই হবে, এটা তো
অবিচার বলা যাবে না, এটা হক বিচার হবে আল্লাহ পাকের, আল্লাহ অবশ্যই হক বিচার করে,
আল্লাহ তালা হক বিচার করবেন। তার ভাগ্যে যেটা লেখা, সে যা কর্ম করছে,
যেমন কর্ম
কর্ম করছে, ওই বিচারটাই সে কেয়ামতের ময়দানে পাবে।
রাকিব ভাই, আমাদের এই যে নীতি কথাগুলা, আমাদের নীতি বাক্য, আমাদের নীতি আচরণ, এগুলো ভার্চুয়ালি হয়ে গেছে, মানে মোবাইলের মধ্যে আমাদের দেখতে ভালো লাগে এবং আমরা শুনতেছি, এতটুকুই আমাদের মধ্যে এনা, বাট আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারছি না। আমি মানে দুইটা একেবারে ঘটনা আমি যখন দেখলাম ইউটিউবে, খুব প্রচলিত দুইটা ভিডিও এরকম ছিল সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশের কোনো একটা জায়গাতে একটা মুরগির গাড়ি উল্টে গেছে। দুঃখের বিষয়, ওই গাড়িওয়ালার গাড়িকে উদ্ধার করার জন্য কেউ নেই, কিন্তু মুরগি ছিনিয়ে নেওয়ার জন্য সবাই এখানে জড়ো হয়ে গেছে।
যদি ছিনিয়ে নাও নেয় নূর হোসেন ভাই, তবে মোবাইল বের করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ার কাজে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল হচ্ছে প্রতিদিন, দুই তিনজন শুয়ে আছে রোডের মধ্যে, রক্ত যাচ্ছে, মানে অবস্থা খারাপ, কিন্তু তারা একটু সহযোগিতা করার জায়গায় নেই, কিন্তু তারা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
নেই যে কোনো ভরসা হে ভাই মুদের জীবনে।